الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله كاتب الدور دي جهن تكي ونشان ديكشن আর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল প্রতি সপ্তাহের ন্যায় আজকে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা বেশ কিছু আলোচনা করব বিষয় নিয়ে। আজকেও মোবাইল লেগে দাওয়াত ইসলামী নূর হোসেন মুজাদ্দেদি আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ তাআলা প্রতি পর্বের ন্যায় আজকের পর্ব আমরা তার থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শিক্ষণীয় মাদানী ফুল শ্রবণ করব। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা সাধারণত সৎ পথের আহ্বান অর্থাৎ নেকি দাওয়াত বা দাওয়াত সম্পর্কিত কিছু ঘটনা বলি আমরা শ্রবণ করি, যেন আমাদের মনের মধ্যে এই দাওয়াতের গুরুত্ব, এই দাওয়াতের প্রয়োজনীয়তা আমাদের অন্তরে সৃষ্টি হয় এবং আমরা যেন নিজের নেকি দাওয়াত দিতে উদ্বুদ্ধ হই এবং আমাদের ভেতরে যেন উৎসাহ তৈরি হয়। ইনশাআল্লাহ তাআলা তারই ধারাবাহিকতা আজকেও ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। আসুন শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, আমরা যদি চিন্তা করি দুরুদ পাক এমন একটি আমল যা বান্দার জন্য রহমত স্বরূপ, কেননা দুরুদে পাক পাঠ করার মাধ্যমে তার কোনো ক্ষতি নেই, বরঞ্চ তার আমলনামায় নেকি লেখা হয়, তার গুণা মুছে দেওয়া হয়, তার পদমর্যাদা বৃদ্ধি হয়। আর যেমনটি আজকে হাদিসের পাকের মধ্যে শুনলাম যে তার উপর আল্লাহ তাআলা দশটি রহমত নাজিল হয়, তো আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা নিয়ত করে নিই যে বেশি পরিমাণে, অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ। আজ্জাউজ্জাল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, নিয়তের বিষয় যেহেতু চলেই এসেছে, তো আসুন আমরা আরও নিয়ত করে নিই যে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব এবং এই অনুষ্ঠানে যা কিছু আমরা শুনব তা থেকে শিক্ষা গ্রহণ করে নিজে আমল করব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমরা অন্যের নিকট পৌঁছে দিব যেই শিক্ষণীয় বিষয়গুলো আমরা পাবো আপনাদের স্মরণে রাখার জন্য, যদি সম্ভব হয় লিখে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আবারও দুরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, পূর্বের পর্বগুলোর মধ্যে আমরা আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের নেকি দাওয়াত বা দাওয়াতের ঘটনাগুলো শ্রবণ করেছি। যারা নবী আলাইহিস সালামের দাওয়াত মেনে নিয়েছেন তারা সফলকাম হয়েছে, যারা মেনে নেনি তাদের উপর কেমন আজাব এসেছে তাও আমরা শ্রবণ করেছি শিক্ষার নিয়তে। আজকে ইনশাআল্লাহ তাআলা কিছু শিখব, তো আজকে কী বিষয় শিখবো আসুন আমরা নূর হোসেন ভাইয়ের কাছে যাই, নূর হোসেন ভাইকে জিজ্ঞাসা করবো। নূর হোসেন ভাই, আজকে আপনারা আজকে আপনি আমাদেরকে কোন বিষয়ে শ্রবণ করাবেন অর্থাৎ কোন বিষয়ে মাদানী ফুল দেবেন?
জি সোহেল ভাই, যেহেতু ধারাবাহিকভাবে আমরা আলহামদুলিল্লাহ গত কয়েকটি পর্বে নবী আম্বিয়া আলাইহিস সালামের নেকির দাওয়াতের বিষয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকে আমরা সৈয়দুল আম্বিয়া যিনি সকল নবীদের সর্দার হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নেকির দাওয়াতের বিষয় ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আম্বিয়া কিরামের যিনি সর্দার অর্থাৎ ইমামুল আম্বিয়া বলা হয় আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারের দালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নেকির দাওয়াত দিয়েছেন একজন উম্মত হিসাবে আমাদের জানা দরকার, তো আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আসলে যদি আমরা দেখি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকির দাওয়াতের ঘটনাগুলি যদি আমরা শ্রবণ করতে থাকি, হয়তো দেখা যাবে আমাদের কয়েকটা এপিসোড, কয়েকটি পর্ব চলে যাবে, তারপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াত দেওয়ার ধরন, আন্দাজ এবং নেকি দাওয়াত কীভাবে দিয়েছেন তা বর্ণনা করে শেষ হবে না। তারপর আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে কয়েকটি পর্বের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নেকি দাওয়াতের অর্থাৎ নেকি দাওয়াতের কিছু দিক তুলে ধরার ইনশাআল্লাহ তারা। তো প্রথমে যাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আমরা অন্যান্য পর্বের মধ্যে এক এক নবী আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে শ্রবণ করেছি বা পরিচয় নিয়েছি, তো আজকেও বলবো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা জেনে নিতাম।
জি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাকের অশেষ দয়া যে আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের কিছু কথা বলতে হয় যেহেতু নেকির দাওয়াতের বিষয় আলোচনা, তারপর আমি চেষ্টা করবো হুজুর সাল্লাহ সাল্লামের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার। কিতাবের মধ্যে এসেছে সোহেল ভাই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের পূর্বে আরবের অবস্থা খুবই ভয়াবহ ছিল, আর এই আরবের অবস্থাকে তৎকালীন সময়ে আইয়ামি জাহিলিয়াতের যুগ বলা হতো, অর্থাৎ অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ এজন্য বলা হতো যে ওই সময় এমন একটা সময় ছিল যে সময়ে সভ্যতা বলতে কিছু ছিল না, যে সময়ে সামাজিকতা বলতে কিছু ছিল না, ওই সময়টা না ছিল নারীর মর্যাদা, না ছিল মানুষে মানুষের মধ্যে মর্যাদা, না ছিল ছোট্ট কন্যা শিশুদের কোনো সন্তানের মর্যাদা। ওই সময় এমন যুগ ছিল যে যুগে ছোট কন্যা শিশুদেরকে জীবিত পুঁতে ফেলা হতো।
আল্লাহ,
তো এমন একটা ভয়াবহ পরিস্থিতি ছিল আরবের ওই অবস্থা। এই পরিস্থিতি অন্ধকার এই যুগকে আল্লাহ তাআলা চাইলেন যে এই অন্ধকার যুগকে আল্লাহ তাআলা আলোকিত করার জন্য, এই অন্ধকার এই কুসংস্কার আল্লাহ তাআলা দূরীভূত করতে চাইলেন, কুফরকে আল্লাহ তাআলা মিটিয়ে দিতে চাইলেন, আর এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় মাহবুব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন।
সুবহানাল্লাহ, সুবহান।
প্রতিটি আশিকের অন্তরে আলহামদুলিল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের তারিখ অবশ্যই রয়েছে। আমরা জানি যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের তারিখটা হচ্ছে 12ই রবিউল আউয়াল।
সুবহানাল্লাহ,
12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার সবে সাদিকের সময় আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন ঘটে। আল্লাহ রাসূলের আগমনের মাধ্যমে পুরো পৃথিবীবাসী ধন্য হয়েছে। আর কিতাবের মধ্যে এসেছে সোহেল ভাই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর বুকে পদার্পণ করার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক উঠিয়ে সর্বপ্রথম তাওহীদ রিসালাতের ঘোষণা দেন।
আল্লাহ,
এ বিষয়ে কিতাবের মধ্যে এসেছে তারিখুল খামিসের মধ্যে ইমাম দিয়ারি বকরি রহমাতুল্লাহ তাআলা উনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে পদার্পণ করলেন তখন তার মস্তক মোবারক উত্তোলন করে স্পষ্ট ভাষায় বলেছিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আর আমি হলাম আল্লাহর রাসূল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ
আলাইহিস সালাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামের আগমনটা আমাদের জন্য বড় বরকতময়, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আল্লাহ রাসূলের আগমনের কারণে পুরো দুনিয়াবাসী বরকতময় হয়েছিল, অন্ধকারকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে দূরীভূত করেছিলেন। আসমানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক ছিল আহমদ, আর জমিনের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়াও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গুণবাচক নাম রয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই হুজুরের আব্বা হুজুর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইন্তেকাল করেছেন। আমরা এই যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় এই জন্য তুলে ধরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা যদি আমরা দেখি তো সাধারণ আমাদের মতো জীবনযাপন না, অনেক কষ্টের জীবনযাপন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শুরু থেকে ছিল। আল্লাহ রাসূল এত কষ্টের মধ্যে থেকেও আল্লাহ রাসূল দীনে ইসলামকে কীভাবে প্রতিষ্ঠা করেছে, দীনে ইসলামের প্রচার কীভাবে করেছে, এটা আমাদের জন্য বড় শিক্ষা ছিল যে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে উনি পিতৃহারা হয়েছিলেন। এরপর উনার কিছুদিন পর উনার জীবন অতিবাহিত, ছোটবেলায় উনার আম্মা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, চারটিখানি কথা না পিতা মাতা হারিয়ে ফেলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা শুরু হয়েছিল ঠিক এইভাবে যে বাবা মাকে হারিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদার কাছে কিছুটা সময় অতিবাহিত করেন। এরপর আমরা সংক্ষেপে বলার চেষ্টা করছি, এরপর তিনি তার দাদার ইন্তেকালের পর ইনি তার চাচা যান আবু তালেব ইনার কাছে তার জীবন কিছুটা সময় অতিবাহিত হয়। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে দাওয়াতের কাজের বিষয়ে আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, যে নিয়মাবলী যে বিধান আমাদের জন্য রেখে গিয়েছেন, এটা আমাদের জন্য বড় বরকত নয় যদি আমরা এটাকে ফলো করতে পারি, যদি এটা আমরাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে চাই, তাহলে আমাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আমাদেরকে মানতে হবে।
আসলে ভালো একটি কথা আপনি তুলে ধরেছেন। আমরা যদি বাস্তবিক দর্শকবৃন্দ আমরা যদি একটু খেয়াল করি, যদি চিন্তা করি বা আমরা যদি অ্যানালাইসিস করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে, আমরা বহু এমন দিক পাব যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নেকি দাওয়াত দিয়েছেন, উম্মতের সংশোধনের জন্য কাজ করেছেন। আসলে আম্বিয়া কিরামের কাজ এটাই হয়ে থাকে যেন ওই নবী আলাইহিসসালাম তার যে উম্মত রয়েছে উম্মতদেরকে গুনাহ থেকে বাঁচাবে, তাদেরকে আযাব থেকে রক্ষা করবে, এজন্য প্রেরণ করা হয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে বলতে হয় অন্যান্য আম্বিয়ায়ে কিরাম যারা নেকির দাওয়াত দিয়েছে তারা কষ্টের সম্মুখীন হয়েছেন, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের তুলনায় অনেক বেশি কষ্ট এবং নির্যাতনের শিকার হয়েছে, তারপরে কিন্তু নেকির দাওয়াত ছাড়েননি। এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়।
আমরা দেখেছি যে বিষয়গুলো যদি আমরা বলি যে মুবাল্লিগ, একজন মুবাল্লিগের একজন দিনের দায়ী হিসেবে কিরকম হওয়া চাই, আমরা অন্য নবী আম্বিয়া আলাইহিসসালামের নেকির দাওয়াতের বিষয়ে আলোচনা করেছি সর্বে, কিন্তু একজন হচ্ছে রোল মডেল, যিনি হচ্ছে মুবাল্লিগদের সরদার। হ্যাঁ, করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বোত্তম মুবাল্লিগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবাল্লিগের জীবনে যদি আমরা দেখি, যদি আমরা চাই আল্লাহ রাসূলকে আমাদের রোল মডেল বানানোর জন্য,
বলবো যে সকল ইসলামী ভাই নিজে ইবাদত করি পাশাপাশি মানুষকে বোঝানোর চেষ্টা করি আমরা মুবাল্লিগের দাওয়াত ইসলামী বা মুবাল্লিগ যারা রয়েছে দিনের প্রচারক যারা আমরা রয়েছি তাদের জন্য কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জীবন রয়েছে এই জীবনটা কিন্তু রোল মডেল, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা দিক আমরা ফলো করলে কিন্তু আমরা গাইডলাইন পাই।
অবশ্যই অবশ্যই চলবে। দেখেন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করছেন যে আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য।
সুবহানাল্লাহ।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ছোটবেলার শিশুকাল থেকে আমরা তার জীবনী দেখি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলা থেকেই সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিকটা আমরা বলবো, কোন দিকই বলে শেষ করা যাবে না। চলবে কিতাবের মধ্যে এসেছে ওলামায়ে কেরাম ফরমান, যদি জমিনের পুরো দুনিয়ার যদি বৃক্ষকে কলম বানানো হয়, পুরো সমুদ্রকে যদি কালি বানানো হয়, আমার নবীর জীবনী কোনো দিককে লিখে শেষ করা যাবে না। আমরা তো জাস্ট বসেছি আল্লাহ রাসূলের কিছুটা দিক তুলে ধরার জন্য নগণ্য হিসেবে আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের যদি আমরা কথা আনি তাহলে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই যে উত্তম আদর্শ এটা নিজের মধ্যে আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তাআলার দয়ায়, যার কারণে কি হয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের কারণে শুধু আল্লাহ রাসূলের নিজের কাছের লোকেরা না, ওই আরবের মধ্যে যারা কুফরের মধ্যে লিপ্ত ছিল, যারা অন্ধকারের মধ্যে আচ্ছন্ন ছিল, ওই সকল ব্যক্তিও আমার নবীর দরবারে এসে হাজির হতো। কেন? হুজুরের উত্তম আদর্শের কারণে। এবং আমার নবীর দেওয়ানা হয়ে যেত। কেন? আমার নবীর উত্তম আদর্শের কারণে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উত্তম আদর্শ প্রতিষ্ঠিত করেছিল নবুয়তের এলানের পূর্বেই যে আরববাসী, কোরাইশবাসী এবং আরবের যত কাফের ছিল আমার নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। আল্লাহ রাসূলকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী, যে এমন বিশ্বাসী যে কাফেররা মুশরিকরা তারা যদি আরব থেকে কোনো কাজের জন্য বাহিরে যেত আমার নবীর কাছে তাদের গচ্ছিত সম্পদকে হেফাজতের জন্য রেখে যেত। তো কেমন বিশ্বাস ছিল আমার নবীর উপর তাদের। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে আমাদের এজ এ মুবাল্লিক হিসেবে, যদি আমি একজন মুবাল্লিক হিসেবে নিজেকে তৈরি করতে চাই, তাহলে প্রথমত আল্লাহ রাসূলের যে আমাদের জন্য দিক নির্দেশনা রেখে গেছেন সেটা হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তাহলে কি হতে পারবো? আমরা প্রকৃত মুবাল্লিক হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবো। এরপরে আমাদের জন্য কি হবে পরবর্তীতে, যখনই আমরা কাউকে নেকির দাওয়াত দিব সেই কথার মধ্যে আমাদের তাফির হবে। কেন? আমার উত্তম চরিত্রের কারণে।
আসলে আমরা যদি দেখি যারা মুবাল্লিগ রয়েছেন বা যারা চায় যে আমি নেকি দাওয়াত দিব মানুষকে বুঝাবো, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবিক একটা রোল মডেল। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত যখন দুনিয়াতে আগমন করেছেন নবুয়ত নিয়ে
এসেছেন,
কিন্তু এটার ঘোষণা দিয়েছেন যখন তার বয়স 40 বছর হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিলেন, এরপরে কি করলেন? ইসলামের প্রচার প্রসার করলেন আস্তে আস্তে ধীরে ধীরে। তো এর পূর্বে যে অমুসলিমরা ছিল ওই সময় তারা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে এজন্য নিজেকে কিন্তু আগে তৈরি করলেন। একজন মুবাল্লিগকে কিন্তু এখান থেকে একটু শিক্ষা নেওয়া উচিত যে আমি যদি নিজের দিনে দায়ী হতে চাই, যদি আমি নিজে দিনে প্রচারক হতে চাই, তাহলে আগে আমাকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে। হ্যাঁ, আমি নিজেকে তৈরি করতে পারছি, এখন আমি নিজে আমল করছি, যে বিষয়টি আমি বলবো ওই বিষয়টি এখন আমার মধ্যে চলে এসেছে, তখন আমরা কি করতে পারবো? নেকি দাওয়াত দিতে পারবো। আর নেকির দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা লাগে নিজেকে তৈরি করা। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে তৈরি করেছেন ওই অমুসলিমদের কাছে, মক্কার অধিবাসী যারা ছিল তাদের কাছে তৈরি করলেন, যে নিজেকে প্রতিষ্ঠা করলেন, যেটা বলেন আপনি সুন্দর আচরণের দ্বারা, উত্তম চরিত্রের মাধ্যমে যে কোনো অমুসলিম যারা ছিল ওই মক্কার অধিবাসী সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতো, আলামিন বলে ডাকতো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে এভাবে প্রতিষ্ঠা করেছেন। তো আমরাও যারা মুবাল্লিগ রয়েছে, যারা দিনে প্রচার করতে চাই, প্রচারক হতে চাই, আমাদের উচিত আগে নিজেকে তৈরি করা। আমি যে একজনকে বলবো যে বিষয়টি নিয়ে আমি তাকে বলতে চাই, ওই বিষয়টা আগে নিজের মধ্যে নিয়ে আসা।
চলবে বিষয়টা হচ্ছে যে আগে আমাকে নিজের গ্রহণযোগ্যতা মানুষের কাছে
তুলে ধরতে হবে।
যদি আমার গ্রহণযোগ্যতাই না থাকে তাহলে আমার কথার কোনো মূল্যই থাকবে না।
এটা কিন্তু একটা নেকির দাওয়াতের একটা অন্যতম মাধ্যম, যে আমি নেকির দাওয়াত দিতে যাচ্ছি, যার কাছে আমি নেকির দাওয়াত দিব তার মাঝে যদি আমার গ্রহণযোগ্যতা না থাকে তাহলে আমি কিভাবে তাকে নেকির দাওয়াত দিব। আজকাল দেখা যায় অনেক সময় আমরা যেরকম মনে করেন, এটা আমাদের ঘরেও দেখা যাবে, যখন ছোট বাচ্চা, ছোট কেউ বড়রা একটা ঘরের মানে ঘর পরিচালনার জন্য, পরিবার পরিচালনার জন্য যখন সে বসে মানে ফ্যামিলির লোকজন, তখন যদি কোনো ছোট বাচ্চা যদি কোনো পরামর্শ দেয়, ঠিক আছে, পরামর্শ দিল, আর এই পরামর্শের মধ্যে যদি দেখা যায় যে মানে ভালো পরামর্শ, তারপর কিন্তু পরিবারের লোকরা এই ছোট মানুষ একে তেমন গুরুত্ব দেয় না, কারণ কি তার গ্রহণযোগ্যতা নেই, সে বয়সে ছোট। ঠিক তেমনি আমরা যদি চাই নিজের গ্রহণযোগ্যতা, তাহলে কি করতে হবে, আমাদের নিজের মধ্যে ওই কোয়ালিটিটা নিয়ে আসতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াতের দিকগুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের যেহেতু আমরা অনুষ্ঠানে কয়েকটি সেগমেন্ট নিয়ে চলি, এর মধ্যে থেকে একটি সেগমেন্টের
দিকে আমার মনে হয় চলবে যে আমরা আজকে শেষ করতে পারবো। আমাদের
আসলে আমাদের উচিত যে আসলে
আর কয়েকটা পর্ব আমরা নিব,
শুরুতে বললাম যে কয়েকটি পর্বেতে আমরা ভাগ করে কিছুটা দিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট রয়েছে যে মাদানী বাহার, এই মাদানী বাহারের দিকে যাই, আর এই সেগমেন্টের আজকে একটি মাদানী বাহার নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দর্শকবৃন্দ, আজকে যে মাদানী বাহার নিয়ে আলোচনা করব, যে একক প্রচেষ্টা মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে, এ বিষয়ে নিয়ে একটি প্র্যাকটিক্যাল মাদানী বাহার, যা শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া ফয়জানের সুন্নাতের মধ্যে লিপিবদ্ধ করেছেন, তা সারাংশ তুলে ধরার চেষ্টা করছি। একজন আশিকের রাসুল তিনি লিখেছেন, যার সারাংশ নিজের ভাষায় তুলে ধরার চেষ্টা করছি। দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় অনুষ্ঠিত সাপ্তাহিক সুন্নাতে পারে ইজতিমাতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন এলাকা থেকে আসা বিশেষ বাসগুলো ফিরে যাওয়ার অপেক্ষায় অবস্থান করছিল। দর্শকবৃন্দ, আমরাও জানি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরপর। তো এরকমই এক ইজতিমা অংশগ্রহণ করার জন্য আশিকানে রসুল গেলেন। আশিকানে রসুল ইজতিমাতে অংশগ্রহণ করেন, এক এক এলাকা থেকে বাস, তারপর বিভিন্ন গাড়িতে করে তারা এসে জমায়েত হন, একত্রিত হন। তো যখন এরকম অবস্থা হলো যে সবাই ফিরে যাওয়ার অপেক্ষা করছিল, তখন এক ইসলামী ভাই, সে একটি অর্থাৎ এক ইসলামের বর্ণনা যে সে যখন যখন গাড়ি খালি ছিল, এই খালি থাকা অবস্থায় যে বাসের ড্রাইভার ছিল সে বসে গান চালিয়ে গান শুনতে লাগলো। যখন সে গান বাজাচ্ছিল আর ড্রাইভার সে বসে বসে কি করছিল, মানে এক প্রকার মাদক সে সেবন করছিল, মাদক দ্রব্য সে সেবন করছিল, মাদক নিচ্ছিল, নেশা জাতীয় দ্রব্য সে নিচ্ছিল। তো তখন ওই ইসলামী ভাই আশিকের রসুল সে কী করলো, বাসে গিয়ে তাকে ইনফিরাদি কোশিশ করলো, তাকে বোঝানোর চেষ্টা করলো, ওই ড্রাইভারকে ইনফিরাদি কোশিশ অর্থাৎ তাকে বোঝালো। যখন তাকে বোঝালো তখন কী করলো, ওই গানের ক্যাসেটের পরিবর্তে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ভিডিও সিডি পাওয়া যায় বা অডিও সিডি পাওয়া যায়, ক্যাসেট পাওয়া যায়, যার মধ্যে বিভিন্ন বয়ান নাতে রাসুল এগুলো চালানো হয়, বেগুনো থাকে। তো এই একটি ক্যাসেট, একটি বয়ানের ক্যাসেট ওই ড্রাইভারকে দিয়ে দিলেন এবং কী করলো, ওই ড্রাইভার ওই গানের জায়গায় ওই ক্যাসেটটি কী করলো, লাগিয়ে দিল, চালানো শুরু করলো। আর ইজতিমা শেষ, সবাই এসে বসলো, যখনই বাস ছাড়লো ওই বয়ান চলছিল। তো সবাইকে দেখে, আশিকানের রসুলকে দেখে ড্রাইভার সে কী করলো, ওই মাদকদ্রব্য সে ছেড়ে দিল, রেখে দিল। এরপরে যখন সে বয়ান শুনছিল, বয়ান শুনতে শুনতে এমন অবস্থা তার মধ্যে চলে আসলো যে সে আস্তে আস্তে কী করলো, ওই বয়ান শ্রবণ করার কারণে শেষের দিকে বয়ান শেষে সে এই গুণা থেকে, যে গুণাগুলো সে পূর্বে করেছে এই গুণা থেকে তওবা করে নিল, এবং সে বের হয়ে অর্থাৎ গাড়ি থেকে বের হয়ে সে কী করলো, নিয়ত করে নিল যে দাওয়াত ইসলামের মাদানি কাফেলা সফর করবে, ইজতিমায় অংশগ্রহণ করবে। দর্শকবৃন্দ, এই যে এই ঘটনা যে আমরা শুনলাম যে এক ইসলামী ভাই একটু প্রচেষ্টা করেছে, একটু চেষ্টা করেছে, আমরা আজকাল দেখি যে আমরা যখনই এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করি নূর হোসেন ভাই, তখন দেখা যায় গাড়ির মধ্যে বিভিন্ন রকম ফিল্ম বা গান এরকম বাজনা চলতে থাকে। তো আমরা যদি একবার তাকে বলে দেখি, তাকে একটু চেষ্টা করি, যেমনটি এই ইসলামী ভাই সে চেষ্টা করেছে, ড্রাইভারকে বোঝানোর চেষ্টা করেছে, ড্রাইভার যখন সে বোঝালো, বুঝে গিয়েছে, ড্রাইভার কী করলো, ক্যাসেট চেঞ্জ করে দিল, যখনই সে ইসলামী ক্যাসেট চালালো, বয়ান চালালো, তার জীবনও পরিবর্তন হয়ে গেল, সে তওবা করে নিল। তখন আমিও যদি তাকে বোঝানোর চেষ্টা করি, আমরা কিন্তু প্রায় সময় ট্রাভেল করি, আমরা প্রায় সময় গাড়িতে উঠে ভ্রমণ করার চেষ্টা করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই কোনো কাজের কারণে।
এটার কিন্তু আমরা সর্বে এমন হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে, এটাকে আমরা ট্রেন্ড বানায় ফেলছি, এটা আমাদের বিনোদনের মাধ্যম বানায় ফেলছি। আপনি লঞ্চে যান, একই অবস্থা, বাসে যান সেম, এখানে গান বাজনা চলতেছে, কেন টাইম পাস হচ্ছে এই সময়টাকে। কিন্তু দেখেন, আমরা যদি কেউ একজন একটু এই ইসলামী ভাইয়ের মতো ইনফিনারি কোশিশ করি ওই ব্যক্তিকে, তাহলে এখানে শুধু ড্রাইভার গুণা করছে না, সাথে সাথে ওই যারা দেখছে, যারা দেখছে শুনতে, সবাই কিন্তু গুণের মধ্যে চলে যাচ্ছে। তো আমার আপনার ইনফিনারি করার কারণে যদি সবাই গুণামুক্ত হয়ে যায়, আলহামদুলিল্লাহ, কত বড় আমাদের নেকির সৌভাগ্য হবে।
একটু হিম্মত নিয়ে যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের এই দাওয়াত, আমরা একজনকে গুণা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, আল্লাহ তাআলা বরকত দেবে। দেখবেন আপনার কথার মধ্যে এমন এক প্রভাব সৃষ্টি হবে, তার অন্তর হয়তো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, আবারও যাবো নূর হোসেন মুজাদ্দিদি ভাইয়ের কাছে, তার কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াতের দিকগুলো, আমরা যেহেতু আজকে সময় সংক্ষিপ্ত, শেষের দিকে আমাদের আরও একটি সেগমেন্ট রয়েছে, সেগমেন্টের দিকেও যাবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে কিছুটা মাদানী ফুল আমরা নিয়ে নিই নূর হোসেন ভাই থেকে। জি
জি সৈয়দ ভাই, যেহেতু আমরা প্রথমে বলছিলাম যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে যে সময়টা, এলানের পূর্বে আর কি, কিন্তু আমাদের সমাজে কিন্তু এটাও প্রচলিত আছে যে আমরা বলি নবুয়ত প্রাপ্তি, আসলে না নবুয়তের এলান, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের এলান হয়েছে। আমার নবী তো তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানিতে মিশ্রিত।
সুবহানাল্লাহ, আসলে এটা একটা আমাদের শয়তানের কুমন্ত্রণা দিয়ে থাকে, বা আল্লাহ তাআলা ভালো জানে কোন ব্যক্তি এটি ছড়িয়েছে আর কিভাবে শুরু হলো, আর শয়তান আমাদেরকে এটা কুমন্ত্রণা দিয়ে থাকে। একটু চিন্তা করি, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ ফরমান যে আমি তখন নবী যখন আদম মাটি এবং পানির মধ্যবর্তী ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী। তো অনেকে বলি যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, পেয়েছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছেন। এর আগেও যে যারা মক্কার অধিবাসী ছিল, যারা অমুসলিম ছিল, তাদেরকে নেকি দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য নিজেকে তৈরি করেছেন, নিজের গ্রহণযোগ্যতা তুলে ধরেছেন।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে ইনফেরাদিভাবে এককভাবে আল্লাহ রাসূল দাওয়াত দিতে লাগলেন। নবুয়তের ঘোষণার 3 বছর পর আল্লাহ তাআলার হুকুম হলো যে এবার আপনি প্রকাশ্যে ইসলামকে প্রচার করেন। প্রকাশ্যে ইসলাম প্রচারে যখন আদেশ আসলো, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে, আল্লাহর মাহবুবকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে আপনি আপনার নিকট আত্মীয়, আপনার পরিবারের মানুষকে সংশোধনের জন্য সর্বপ্রথম দাওয়াত দেন, পরিবারের বিষয় যে নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। এবং আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও আদেশ করলেন যে আপনাকে যা নির্দেশ করা হয়েছে তা প্রকাশ করুন, এবং এ কাজে মুশরিকদের বাধা উপেক্ষা করে এই কাজের মধ্যে আপনি ঝাঁপিয়ে পড়ুন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে এবার আপনি প্রকাশ্যে
প্রচার করুন,
যদি আপনার বাধা বিপত্তি আসে কিন্তু আপনার কাজকে আপনি অটল রাখুন, চালিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে ইসলাম প্রচারের কাজকে আরম্ভ করে দিলেন। আমরা জানি যখন ইনফিরাদিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর পুরুষদের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, এরপর যুবকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এভাবে করে কিন্তু আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফিরাদিভাবে এককভাবে
একক প্রচেষ্টার মাধ্যমে
তিনি কিন্তু ইসলামকে প্রচার করতে লাগলেন। তো এই প্রচারের মধ্যে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের অমুসলিমদের নির্যাতন আল্লাহ রাসূলকে সহ্য করতে হয়েছিল। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের যে নিকট আত্মীয় আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল এবং আবু জেহেলের মতো যারাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অত্যাচার করা শুরু করলো। আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে যদি আমরা পড়ি সোহেল ভাই, যারা আশিকের রাসূল না, তারা যদি দেখে যে, তারা যদি শ্রবণ করে যে আমার নবী দাওয়াতের কাজ করতে গিয়ে, তাবলিগের কাজ করতে গিয়ে যে এত কষ্ট সহ্য করেছে, তাহলে আমরা আজকে এই ধর্ম ইসলাম ধর্মের মধ্যে এসে আমরা এত সহজভাবে ইসলামকে পেয়েও এই ইসলামের মর্যাদা করছি না আমরা। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনের মধ্যে পাওয়া যায় উম্মে জামিল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার মধ্যে যাতায়াতের মধ্যে কাঁটা বিছিয়ে দিত। আমরা সবাই জানি আবু লাহাবের যে দুই ছেলে ছিল উতবা উতাইবা, এরাও আল্লাহ রাসুলকে কম যন্ত্রণা দেয়নি। উতাইবা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার তার জামা মুবারককে টেনে ধরেছিলেন। তো এই যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় তিনি কখনো তা কাউর জন্য বদদোয়া করেনি, কিন্তু দেখেন সোহেল ভাই, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদ্বেষ করার কারণে, আল্লাহ রাসুলের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা কিন্তু কাউকে ছাড়েননি। আমরা কিন্তু পূর্বে নবী আম্বিয়া আলাইহিসাল্লামের ঘটনা শুনেছি যে আল্লাহ রাসুলের সাথে, আল্লাহ নবীদের সাথে তাদের দাওয়াতের কারণে তারা যে উল্টো বিপরীত আচরণ করেছে, একটা সময় কিন্তু তারা আজাবের মধ্যে লিপ্ত হয়েছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ নবীর সাথে দুশ্মনী করার সাথে কোনো সময় রাখেননি। এমনও কিতাবের মধ্যে এসেছে সাথে সাথে তাকে আজাব দেওয়া হয়েছে, এমনও এসেছে যে সে আল্লাহর এমন আজাবের মধ্যে সে পাকড়াও হয়েছে যেটা চিন্তার বাহিরে। এই ওতাইবা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারককে ছিঁড়ে ফেলেছিল, আল্লাহ পাক এমন আজাব দিলেন, কেমন আজাব? ওতাইবা একবার কি, সে সফরের মধ্যে ছিল, সফরের মধ্যে থাকা অবস্থায় সে একবার রাত্রি যাপনের জন্য সে তার যে সফর সঙ্গী ছিল তাদের জন্য, তাদের সাথে তিনি ওইখানে একটা জায়গা অবস্থান করছিল। তো বন থেকে একটা বাঘ এসে ওই ওতাইবাকে ওই ঘুমন্ত অবস্থায় তার ঘাড়কে মোটকে রক্ত চুষে তাকে সেখানে মেরে ফেলে চলে গেল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সত্যতা অর্থাৎ বিরোধিতা করেছে শাস্তির সাথে সাথে পেয়ে গিয়েছে। আর দর্শকবৃন্দ, যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকি দাওয়াতকে প্রচার করেছেন, প্রসার করেছেন, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন বাধা বিপত্তি নির্যাতন শুরু হয়েছে। কখনো এমনও হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপরে বিভিন্ন নাপাক বস্তু, খারাপ বস্তু তার উপরে দিয়ে দেওয়া হয়েছে। কখনো বা তায়েফের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করা হয়েছে। এই বিষয়গুলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে শোনার চেষ্টা করব বিভিন্ন পর্বে পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা। আজকে সময় শেষের দিকে, তো শেষের দিকে মাদানী ফুলের দিকে যাব, আজকের আমলের দিকে যাব। আমরা নূর হোসেন ভাই থেকে আজকের আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াতের বিভিন্ন দিকগুলো ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানগুলোতে, পরবর্তী পর্বগুলোতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো নূর হোসেন ভাইয়ের কাছে অনুরোধ করব আজকের আমলের দিকে যাওয়ার জন্য
ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ
আমরা শ্রবণ করছিলাম যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নেকি দাওয়াতের বিষয়, তো বেশ আমরা সাময়িকভাবে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামগুলোতে
ইনশাআল্লাহ
বিভিন্ন দিক, তায়েফের যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেকি দাওয়াত দিয়েছিলেন, এরপর বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রাসূল মুজিজা দেখিয়েছিলেন, মুজিজার মাধ্যমে আল্লাহ রাসূলের
মুজিজার মাধ্যমে নেকি দাওয়াত দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা শুনব ইনশাআল্লাহ।
আমরা পরবর্তী প্রোগ্রামগুলোতে ইনশাআল্লাহ শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে মাদানী ফিরার দর্শক শ্রোতার জন্য আমরা যে আমলের বিষয় বলার চেষ্টা করব সেটা হচ্ছে প্রত্যেক আরবি মাসের, মাদানী মাসের কমপক্ষে তিনটি রোজা ইসলামী ভাই ইসলামী বোনদের রাখা উচিত।
তো তিনটি রোজা,
আর এটা এই রোজাটা এমন একটা সওয়াবের বরকতের যে ইহকালীনের উপকারিতা রয়েছে, পরকালীনের উপকারিতা রয়েছে,
উভয় জগতে ইহকালীন পরকালীন।
তো এই রোজাগুলোকে আইয়ামে বীজ বলা হয়। আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের 13-14-15 তারিখ, আরবি মাসের 13-14-15 তারিখ। তো এটার অসংখ্য ফজিলত বর্ণনা হয়েছে কিতাবের মধ্যে। আমি একটি হাদিসে মোবারকা শুধু বলবো, হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইএমএ বীজের রোজা সফর অবস্থায় হোক বা সফর ছাড়া হোক তা বাদ দিতেন না। মানে এটা এতটাই গুরুত্ব দিতেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফরে থাকলে কিন্তু,
সফরে থাকে অর্থাৎ এমনি তো নিজের বাসায় আছেন, নিজের হুজরা মুবারক আছেন, নিজের এলাকা আছেন, তখন ঠিক আছে, কিন্তু সফরকালীন সময় আমলটি করতেন, ছাড়তেন না।
সুবহানাল্লাহ। তো এটা তো সফর অবস্থা, কিন্তু এমনি কিন্তু আমাদেরকে উম্মতে মুহাম্মাদের জন্য কিন্তু ছাড় রয়েছে, রোজা রাখার ব্যাপারে আমাদের জন্য ছাড় রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা এতটা ফজিলতপূর্ণ ছিল, এটা এটার মাধ্যমে কিন্তু হাদিসের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রাসূল সফর থাকা অবস্থায় রোজাকে ছাড়তেন না। তো রোজার তো এমনি তো নফল রোজার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। তো আমরা নিয়ত করে নিমাদান ইসলামের দর্শক শ্রোতা, প্রতি আরবি মাসের 13-14-15 তারিখ আমরা চেষ্টা করব আইয়ামে বীজ এ রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এর উসিলায় ইহ পরকালীন উভয় জগতের কল্যাণ দান করুন।
আমিন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নেকি দাওয়াত দিয়েছেন আমরা শুনলাম, মোজেজার মাধ্যমে বা তায়েফের ময়দানে নেকি দাওয়াত দিয়েছেন। এই বিষয়গুলো ইনশাআল্লাহ তারা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সর্বক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।